রাজা গোপী জানা বাল্লাবা গিরিবর ধারে, রাজা গোপী জানা বাল্লাবা গিরিবর ধারে, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বন চারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি,
জম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রজ শ্রী ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি জয়, হরিনাম সংকীর্তন কি, শ্রীমদ্ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ, শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে, স্বয়ং রূপকদাময়ম দদাতি সোপদান্তিকম্, বন্দেয়াহম শ্রীগুরৌ শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ, শ্রীরূপম সাগ্রজাতম সহগণা রঘুনাথানিতং তং সজীবম, সাদ্বৈতম সাবধূতম পরিজনা সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম, শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণা ললিতা শ্রী বিশাখানুতাংশ, বংশাকল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, নমাবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীগৌরভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃতং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরেত মুখম করোতি বাসলং পঙ্গুলং হৈতগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনচরণং শ্রীচৈতন্যঈশ্বরম, নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা সমন্বিত নাম্নে। তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্পর্কে শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বিষয়টি জানা অত তাৎপর্যপূর্ণ যে ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন যে শুধু ভগবানের জন্ম সম্পর্কে জানলেই এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে সে আমাকে বা ভগবানকে লাভ করতে পারবে। জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যতি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্মম নয়তি মামেতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম যে দিব্য, আমি পরে বুঝিয়ে বলবো এই জন্মকর্ম চমে দিব্যম মানে কি। তো আমি বলতে চাইছি যে ভগবানের এই লীলা, ভগবানের জন্ম সম্পর্কে নিয়ে আজকে সম্পূর্ণ সমাজ বিভ্রান্ত। শুধু যারা যারা ভগবানকে মানে না তারা তো বিভ্রান্ত, আর যারা পরম ব্রহ্ম পরম সত্যকে মানে তারাও বিভ্রান্ত। তারা কিভাবে বিভ্রান্ত, না পরম ব্রহ্মের আদৌ শরীর আছে কি না আছে, উনি সাকার না নিরাকার, আর ভগবান হয় কি করে জন্ম হবে, যে সে জন্ম হয় সে কি করে ভগবান হবে। কেন ভগবান তো বলা হচ্ছে অজ, অজ মানে যে জন্ম হয় না, তাহলে কৃষ্ণ রাম এরা যে জন্ম হয়েছে এরা তাহলে কি করে ভগবান হবে। এইরকম বহু প্রশ্ন মানুষের মনে মধ্যে জাগে, এমনকি ভক্তি জীবনে প্রবেশ করার মধ্যেও কোনো কোনো সময় সন্দেহ আসে আসল জিনিসটা কি। তো এই সমস্ত সন্দেহ নিরসন করবার একমাত্র উপায় হচ্ছে শাস্ত্র এবং পূর্ব আচার্যদের যে শিক্ষা সেটাকে ভালো করে আমাদের জানতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভগবানের আবির্ভাব বলতে কি বুঝায়, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আমরা পালন করব, শ্রীকৃষ্ণ জন্ম হয়েছেন আমরাও জন্ম হয়েছে, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে, তার জন্মের স্বরূপটি কিরকম, আমাদের জন্ম হয়েছে আমরা কিরকম জন্ম হয়েছে, কি পার্থক্য আছে বলে তাকে ভগবান বলে আখ্যাত করা আছে, আর আমরা ভগবান নই আমরা জীব। এ ভগবান কেন এই জগতে এসেছেন, ভগবানের কৃষ্ণের আবির্ভাব লীলাটি শ্রবণ করবার পূর্বে আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার যে ভগবান কি আদৌ রূপ আছে যে তিনি আবির্ভূত হয়েছেন। তার রূপ থাকে এই জগতে, তার জন্মটি কি রকম, জগতে ভগবান কৃষ্ণ বলছেন যো মাং ব্যতি তত্ত্বত, এই ভগবান জন্ম হয়েছে লীলা করেছে, একটা আপাত দৃষ্টি আপাত বিচার, একটা তত্ত্ব বিচার আছে, আপাত বিচার আমরা দেখছি কৃষ্ণ জন্ম হলো মা দেবকীর গর্ভ থেকে বাস, তার তত্ত্ব বিচারটা কি। সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন যো মাং ব্যতি তত্ত্বত, আমার জন্ম আর কর্মের তাত্ত্বিক বিচার জানতে হবে, তাহলে আমাকে সে বুঝতে পারবে, আর সেইটুকু বুঝতে পারলে সে আমাকে লাভ করতে পারবে। তো ভগবানের আবির্ভাবটি কিরকম, আর ভগবান কেন এই জগতে আসেন, এই জগতে আসার কি প্রয়োজন আছে, যে জগৎকে ভগবান সৃষ্টি করেছেন যেখানে বলা হচ্ছে সংসার কারাগার, একে ভবসাগর বলা হচ্ছে, ভবকূপ বলা হচ্ছে, সংসার কারাগারে যারা দোষী যারা অপরাধী তাদের থাকার জন্য যে জায়গা তৈরি করা হয়েছে সেখানে এসে ভগবান লীলা বিলাস করবে তার কি প্রয়োজনীয়তা রয়েছে। ভগবান কি অপরাধ করেছেন, তার তো কোনো চিন্তা অপরাধী নন, তো জগতে তার আসার আসল কারণটি কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আর তিনি কেন আসেন, কখন তিনি আসেন, কোথায় তিনি অবতীর্ণ হন, এই সব কিছু বিষয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সরলভাবে কৃষ্ণের জন্মলীলা শ্রবণ করতে পারি, কিন্তু আমাদের আচার্যদের ব্যাখ্যা দেখলে আমরা বুঝতে পারি যে যত সহজ আমরা মনে করি এটা ততটা নয়, তার ভিতরে আরো গূঢ় রহস্য রয়েছে। ভগবান এই জগতে আসার কারণ কি, কোন সময় তিনি আসেন, কোথায় তিনি আসেন, তিনি যে এই জগতে আবির্ভূত হন, বাবা মাকে আশ্রয় করে সে আবির্ভাবটি কিরকম, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। সেই সম্পর্কে ভাগবতের দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ১৬ নম্বর একটি শ্লোক, ১৬ নম্বর শ্লোকটি আমরা পাঠ করে শ্রবণ করব, তারপরে আমার আলোচনা আমি শুরু করব। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। भगवानापि विश्वात्मा भक्तानां अभयंकर आविवेशांश भागेन मन आनक दुंदुभे। भगवानापि विश्वात्मा भक्तानां अभयंकर आविशेषांश भागेन मन आनक दुंदुभे। भगवानापि विश्वात्मा भक्तानां अभयंकर आविशेषांश भागेन मन आनक दुंदुभे। अनुवाद यही भावे समस्त जीवेर परमात्मा एवं भक्तदेर समस्त भय विनाशकारी भगवान तार समस्त ऐश्वर्य सह वसुदेवर चित्ते आविर्भूत होइछिलेन। तात्पर्य विश्वात्मा शब्दर अर्थ जिनि सकलेर हृदय विराजमान ईश्वर सर्वभूतानां हृदये से अर्जुन तिष्ठति। विश्वात्मा शब्दर आरेकटि अर्थ সকলের একমাত্র প্রেমাস্পদ, সেই প্রেমাস্পদকে বিস্মৃত হওয়ার ফলে জীব এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। কিন্তু কেউ যদি সৌভাগ্যক্রমে কৃষ্ণ প্রেমরূপ তার শাশ্বত চেতনাকে পুনর্জাগরিত করেন এবং বিশ্বাত্মার সঙ্গে যুক্ত হন তাহলে তার জন্ম সার্থক হয়। তৃতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরাবরেশ মত অংশযুক্ত অজপি জাত ভগবান। পরমেশ্বর ভগবান জন্মরহিত, তার কোনো জন্ম নেই। জন্মরহিত হলেও তার ভক্তের হৃদয়ে প্রবেশপূর্বক একটি শিশুর মতন জন্মগ্রহণ করে আবির্ভূত হন। ভগবান মনের মধ্যেই রয়েছেন, তাই ভক্তের দেহ থেকে তার জন্মগ্রহণ করা পরে আবির্ভূত হওয়া মোটেই আশ্চর্যজনক নয়। আবিবেশ শব্দটি ইঙ্গিত করে যে ভগবান বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন, তাকে বীর্যস্খলনের মাধ্যমে জন্মগ্রহণ করতে হয় না। এটি শ্রীপাদ শ্রীধর স্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত। বৈষ্ণব তোষণীতে শ্রীল সনাতন গোস্বামী বলেছেন যে বসুদেবের চিত্তে চেতনার জাগরণ হয়েছিল। শ্রীল বীর রাঘব আচার্য বলেছেন যে বসুদেব ছিলেন একজন দেবতা ও তার চিত্তে চেতনার জাগরণের রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। ভগবানের এই আবির্ভাব সম্পর্কে কিরকম বিভিন্ন আচার্য বিভিন্ন প্রকার বুঝাচ্ছেন যে ভগবানকে ঠিকভাবে জানার জন্য। তা আমরা দেখি শ্রীমদ ভাগবতমে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বলে যে 10টি বিষয়ের উপরে শ্রীমদ ভাগবত আলোকপাত করা হয়েছে। অত্র সর্গ বিসর্গশ্চ স্থানং পোষণম উতয়ঃ মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তি আশ্রয় আশ্রয়। দশম কথাটি হচ্ছে আশ্রয়, তার আগে 9টি বিষয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আশ্রিত। এই জগৎ কীরকম সৃষ্টি হয়েছে, কীরকম উপসৃষ্টি হয়েছে, তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্র সংস্থান কিভাবে রয়েছে, ভগবান সমস্ত জীব সকলকে কি পোষণ করছেন, মন্বন্তর অবতারের কথা বর্ণনা করা হয়েছে, তারপরে ভগবানের কিভাবে প্রলয় হয় সে কথার বর্ণনা করা হয়েছে, মুক্তির কথা বর্ণনা করা হয়েছে। তাই নয়টি তত্ত্ব বর্ণনা করে, দশম তত্ত্বটি হচ্ছে কি না আশ্রয়। আশ্রয় মানে কি না, যা যা সব কিছুকে আশ্রয় দিয়েছে। এই জগৎ কার আশ্রয়ে রয়েছে? এই জগৎ ব্রহ্মকে আশ্রয় করে সমস্ত জগৎ রয়েছে। চিন্ময় জগৎ, জড় জগৎ সব কিছু ব্রহ্মের মধ্যে রয়েছে। আর ব্রহ্ম কার আশ্রয় রয়েছে? ভগবত গীতা বলছেন ব্রহ্ম নহি প্রতিষ্ঠাহম, ব্রহ্ম আমাকে আশ্রিত করে রয়েছে। তো ভগবান হচ্ছেন আশ্রয় তত্ত্ব, ভগবান কৃষ্ণ হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আর আমরা হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রিত মানে যে আশ্রয় করে রয়েছে, আর আশ্রয় তত্ত্ব মানে যে আশ্রয় দান করছে। তো এই দশম স্কন্ধে প্রভুপাদ বলছেন, এই দশম স্কন্ধে আশ্রয় তত্ত্ব বর্ণনা করা হচ্ছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, তো ভগবানের শ্রীকৃষ্ণের এই আবির্ভাব জানার আগে আমাদের জানতে হবে যে ভগবান কৃষ্ণ যে জন্ম হবে, যে কৃষ্ণের যে পরম ব্রহ্মের কি কোনো শরীর আছে আদৌ? কৃষ্ণকে আমরা পরম ব্রহ্ম বলে বলছি, আমরা বলি না, ভগবদ গীতায় স্বয়ং অর্জুন পরম ভক্ত তিনি বলছেন পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান। তো পরম ব্রহ্মের কি আদৌ শরীর আছে? তো শ্রুতিশাস্ত্রতে এই নিয়ে মানে যারা নাস্তিক তারা তো ভগবানকে মানে না, যারা ভৌতিকবাদী তারা তো ভগবানকে নিয়ে অতটা মাথা ঘামায় না, যারা আধ্যাত্মিকবাদী যারা চিন্ময়বাদী তারা এটা নিয়ে খুব মাথা ঘামায় যে ভগবান শরীর আছে না শরীর নেই, তিনি সাকার না নিরাকার। এ নিয়ে আধ্যাত্মিকবাদীদের মধ্যে বিরাট দ্বন্দ্ব রয়েছে যে ভগবান সাকার না নিরাকার। কিন্তু আমার এখানে শ্রুতি শাস্ত্র থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে মণ্ডুক শ্রুতিতে বর্ণনা করা হয়েছে, ভিদ্যন্তে হৃদয়গন্তি ছিন্দন্তে সর্বসঞ্চয় ছিয়ন্তে চ অস্য কর্মাণি তসমিন দৃষ্টে পারাবারে। যেন শ্রুতি মণ্ডুক উপনিষদে সুস্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে যে পরমব্রহ্মের রূপ রয়েছে, যাকে দর্শন করলে কি হয় না, সেই পরমব্রহ্মের দর্শন লাভ হলেই ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি, হৃদয়ের সমস্ত গ্রন্থি নষ্ট হয়ে যায়। ছিদ্দন্তে সর্বসঞ্চয় মনের সমস্ত সঞ্চয় দূরীভূত হয়, এবং ক্ষীয়ন্তে চস্য কর্মাণী তার কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবে আমরা শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ দেখি, যেখানে বলা হচ্ছে যে তদা পশ্যতে রুক্মবর্ণ ঈশ্বরম, রুক্মবর্ণ পিতবর্ণের ঈশ্বরকে যে দর্শন করে তার সমস্ত হৃদয় পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে শাস্ত্রে বহু জায়গায় বর্ণনা করা হয়েছে, শ্রুতিশাস্ত্রে শ্রুতি আছে আর স্মৃতি আছে। শ্রুতি মানে কি? শ্রুতি মানে বেদ আর উপনিষদকে বলে শ্রুতি। স্মৃতি হচ্ছে পঞ্চরাত্র, ভগবদ্ গীতা, শ্রীমদ ভাগবতম, পুরাণ, এটা শ্রুতি আর স্মৃতি। তো বলা আছে যে স্মৃতিতে বিভিন্ন প্রকার বর্ণনা আছে, কিন্তু যে কোনো বর্ণনা যদি শ্রুতিশাস্ত্র দ্বারা সেগুলি মানে কি তার সম্মতি প্রদান না করে তাহলে সেগুলো সিদ্ধ হয় না। তো এই জন্য শ্রুতি থেকেই বর্ণনা করা আছে যে স ইচ্ছে তো সে দর্শন করে, তো সে কী করে দর্শন করবে তার চোখ না থাকলে? তো এইভাবে আমরা বুঝতে পারছি যে ভগবানের রূপ আছে। অনেক মনে করে যে রাম এসেছেন বা কৃষ্ণ এসেছেন, তারা তো মনে করে রাম আর কৃষ্ণ তো ছিলেন না, কিন্তু রাম আর কৃষ্ণ অনাদি অনন্ত রূপম ব্রহ্মসংহিতায় বর্ণনা করা আছে যে ভগবান এক অপিসন বহুদা য বিভাতি একমেব অদ্বিতীয়, সেই পরম ব্রহ্মচন এক আর অদ্বিতীয়, কিন্তু এক হলেও এক অপিসন বহুদা য বিভাতি এক বহুসম অভবত, তিনি এক হয়েও বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। আত্মপ্রকাশ করেছেন যখন বলা আছে তার মানে নয় যে উনি ছিলেন না আজকে প্রকটিত হয়েছেন, তা নয়, তিনি অনাদিকাল থেকে আত্মপ্রকাশ করে রয়েছেন চিন্ময়ধামে। অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনাংশ ব্রহ্মসংহিতায় বর্ণনা করা আছে, অনাদিকাল থেকে অনন্ত রূপে লীলাবিলাস করছেন। আর যখন যখন যেই রূপের এই জগতে যেই রূপে এসে ভগবান তার কার্য সাধন করতে চান সেই সেই রূপে তিনি এই জগতে অবতীর্ণ হয়ে থাকেন। তো এইভাবে আমাদের জানা দরকার যে ভগবানের জন্মকর্ম সাধারণ মানুষের জন্মকর্মের মতন নয়, জন্মকর্ম চম্মে দিব্যম। যেন প্রভুপাদ বলছেন যে যখন আমরা সাধারণ মানুষ জন্ম হই, তো কিভাবে জন্ম হই? মাতৃগর্ভ থেকে জন্ম হই, তো তখন আমাদের শরীরে কত ময়লা থাকে, হ্যাঁ, তখন আমাদের মাথায় চুল থাকে না, তো সেগুলি আমাদের এই জগতে জন্ম হওয়ার অবস্থা এইরকম। কিন্তু ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, কিরকম আবির্ভূত হয়েছিলেন? কেশব, সুন্দর কেশ, সুন্দর রূপ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন। তার আবির্ভাব আমাদের আবির্ভাব এক নয়। সাধারণ জীব আবির্ভাব হচ্ছে কিরকম? পুংসরে তকনাশ্রয়, পুরুষে শুক্রকে আশ্রয় করে আত্মা প্রবেশ করে। মানুষেরা যা খায় সে শস্যের মাধ্যমে আত্মা থাকে, সে রক্তে পরিণত হয়, রক্ত থেকে শুক্র তৈরি হয়, শুক্রকে আশ্রয় করে স্ত্রী গর্ভে প্রবেশ করে। জীব একটি রূপ ধারণ করে এই জগতে তার জন্ম হয়। কিন্তু ভগবান সেরকম জন্ম হয় না। পরপরে তাৎপর্য প্রভুপাদ বলছেন এখানে কি বলা আছে, আজকের শ্লোকে এখানে বলা আছে যে এইভাবে সমস্ত জীবের পরমাত্মা এবং ভক্তদের সমস্ত ভয় বিনাশকারী ভগবান তার সমস্ত ঐশ্বর্য সহ বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছেন। বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছেন আর বসুদেবের হৃদয় থেকে তারপর তিনি দেবকীর হৃদয়ে প্রবেশ করেছেন দীক্ষার মাধ্যমে। বর্ণনা করেছে দীক্ষার মাধ্যমে, যেরকম গুরু শিষ্যকে দীক্ষা দেবে, গুরু শিষ্যকে দীক্ষা দেবে মানে কি, গুরু শিষ্যের হৃদয়ে ভগবানকে স্থাপন করবে। সেখানে বসুদেব, ভগবানের পিতার নাম বলা হচ্ছে বসুদেব। এই বসুদেব শব্দের তাৎপর্য শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা আছে বসুদেব মানে কি, না বসুদেব হচ্ছে সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। সত্য বিশুদ্ধ মানে বিশুদ্ধ চেতনা। বসুদেব শব্দটির অর্থ হচ্ছে যে বিশুদ্ধ চেতনা, বিশুদ্ধ চেতনাতেই একমাত্র ভগবানকে প্রকাশ করতে পারবে। তো ভগবানের বাবা মা এরা সাধারণ বাবা নন, এরা হচ্ছে ভগবান থেকে অভিন্ন। দেবক্যাং দেবরূপিণ্যাং, দেবকী কে? দেবকে হচ্ছে ভগবান, বিষ্ণু থেকে অভিন্ন। তাই ভগবান কোনো সাধারণ বাবা মা থেকে আমাদের মতন জন্ম হয় না, তিনি তার স্বরূপ থেকে শক্তি থেকে বন্যা আবির্ভূত হন। ভগবানের বাবা মার তত্ত্ব আমি আলোচনা করব, তখন পুঙ্খানুপুঙ্খ হবে, এগুলো আমি বলব। তো এখানে যে ভগবান আবির্ভূত হন, তো ভগবান আবির্ভূত মানে কি, যেরকম বলা আছে যে ভগবান কেন কখন আবির্ভূত হন, পরিত্রাণে সাধনাং বিনাশ দুষ্কৃতাং, তার আগের শ্লোকটা কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাম সৃজামিহম। এখানে যেরকম বলা সৃজামিহম, সৃজামিহম শুনলে মনে হয় সৃজামি মানকে সৃষ্টি করে। যখন ধর্মে গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তদাত্মনাম সৃজামিহম, আমি সৃষ্টি করব। কিন্তু আসলে সৃষ্টি করার মানে মনে হচ্ছে কি, যেন ছিল না সৃষ্টি হবে, না সেরকম নাই। এখানে সৃষ্টি হবে কিরকম, না সে আত্মপ্রকাশ করবে, সে নিজেকে প্রকাশিত করবে। কিরকম প্রকাশিত করবে, না ভগবদ গীতায় ভগবান বলছেন যে অজ, আমি অজ, ভগবান আছেন অজ। তো লোকেরা বলে ভগবান পরম ব্রহ্মানে অজ, আর কৃষ্ণ তো জন্ম নিয়েছে তাহলে সে কি করে ভগবান হবে, রাম তো জন্ম নিয়েছে সে কি করে ভগবান হবে। তো প্রভুপাদ বলছেন এই অজ শব্দটা কোন জায়গায় ব্যবহার করা হয়েছে, ভগবান যে অজ, ভগবান জন্ম নিয়ে না, মানে কোথায় জন্ম নিয়ে না, ভগবান তার দিব্য ধামে কোনোদিন জন্ম নিয়ে না, গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আছেন, অযোধ্যায় রামচন্দ্র রয়েছেন, বৈকুণ্ঠে নারায়ণ রয়েছেন, ওই দিব্যধামে কোনোদিন ছিল না যে ভগবান জন্ম হয়েছে, ভগবানের জন্মলীলা সেখানে নেই, সেখানে ভগবানের অনন্ত লীলা রয়েছে, রাসলীলার মতন মহান লীলা চলছে, কিন্তু জন্মলীলা সেখানে নেই। তাই এই জগতের অধিবাসীরা খুব ভাগ্যবান, তারা জন্মলীলা দর্শন করতে পারে। গোলক বৃন্দাবন অধিবাসীদের সেখানে জন্মাষ্টমী কোনো পালন হয় না, সব উৎসব আছে, রাসলীলা আছে, ঝুনলল লীলা আছে, সব কিছু আছে, কিন্তু জন্মাষ্টমী সেখানে নেই। সেই জন্য যখন ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে এখানে আসবেন, তো সবাই লাইনে দাঁড়িয়ে থাকে যে কার পালা এবার পড়বে, কে সঙ্গে ভগবান সঙ্গে যেতে পারবে। তো গেলে ভগবানের বাল্যলীলা এখানে দর্শন করবে, ভগবানের জন্মলীলা এখানে দর্শন করবে। একে তো শাস্ত্রে বলা আছে ভগবান কৃষ্ণ তো সেখানে সবসময় কিশোর বয়সে রয়েছেন, কিশোর রূপ, 16 বছর বয়স। তো এখানে নন্দ যশোদা ব্রজবাসীরা এসে ভগবান কৃষ্ণকে যেন শিশুরূপে দর্শন করতে পারে। তার বাল্যলীলা রয়েছে, পৌগণ্ড লীলা রয়েছে, কিন্তু গোলক বৃন্দাবন সে সমস্ত লীলা দেখা যায় না, শুধু কিশোর লীলাই সেখানে দেখা যায়। সেখানে বাৎসল্যের ভাব রয়েছে, গোলক বৃন্দাবন বাৎসল্য ভাব নেই তা নয়, কিন্তু বাৎসল্য ভাবটি কিরকম রয়েছে, যেরকম একটা মা একটা বড় ছেলেকেও ভালোবাসে সেরকম মা যশোদা কৃষ্ণকে সেখানে ভালোবাসে। কিন্তু এখানে যেরকম কৃষ্ণকে শাসন করে, কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে খাওয়াই দিয়ে শিশুরূপে কোলে ধারণ করে, হ্যাঁ, এটাই ভৌম লীলার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। তো জন্মলীলাটা এইখানেই হচ্ছে, সেজন্য বলা আছে, প্রভুপাদ বলছেন যে ভগবানকে যে অজ বলা হয়েছে, যে এই যুক্তি দেখিয়ে পরমব্রহ্ম অজ, যেহেতু কৃষ্ণ আর রামের জন্ম হয়েছে তাই তিনি পরমব্রহ্ম নয়, এটাকে আমরা খণ্ডন করতে পারি না। যেহেতু অজ শব্দটি ব্যবহার করা হয়েছে, ভগবানের দিব্যধামে ভগবান কোনোদিনই জন্ম হন না তাই অজ বলা হয়েছে। সেজন্য ভগবান কৃষ্ণ এই কথাটাকে আরো সুস্পষ্ট করবার জন্যে ভগবত গীতা তিনি স্বয়ং বলছেন, অজ অপি, আমি পরমব্রহ্ম, আমি অজ হলেও, অজ অপি সন অবয়াত্মা ভূতানাং ঈশ্বর অপি সন প্রকৃতিং সং অধিষ্ঠায় সম্ভবামি আত্মায়া, আমার জন্ম নেই কিন্তু আমি জন্ম হই, কিন্তু কিভাবে জন্ম হই না, হ্যাঁ, অজ অপি সন অবয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিং সং অধিষ্ঠায় স্ব প্রকৃতি, আমি স্ব ইচ্ছায় আসি, আমি স্বজ্ঞানে এখানে আসি, আত্মমায়া, মায়া মানে জ্ঞান। যখন জীব জন্ম হয় সে স্বজ্ঞানে আসে না, সে অজ্ঞান হয়ে পড়ে, জন্মকালীন অত ব্যথা পায়, জন্ম হলে সে অজ্ঞান হয়ে পড়ে, তাকে মায়েরা কি করে না গরম জল দিয়ে তার চেতনা আবার ফেরাতে চেষ্টা করে যদি কান্না না করে। কিন্তু ভগবান যখন আত্মমায়া, আমি স্বজ্ঞান এখানে আসি। আর আত্মমায়া শব্দের বিভিন্ন আচার্যরা বিভিন্ন প্রকার ব্যাখ্যা করছেন, আত্মমায়া মানে কি, আত্মমায়া মানে জ্ঞান আর নিজের সংকল্প, তিনি মনস্থ করেছেন যে আমি যাব। কিন্তু জীবেরা যে জন্ম হয় আমরা মনস্থ করি না, আমরা জবরদস্ত প্রকৃতির প্রভাবের দ্বারা প্রভাবিত হয়, গুণের দ্বারা প্রভাবিত হয়, আমাদেরকে 84 লক্ষ যোনি দিয়ে ভ্রমণ করতে হয়। তো আমাদের জন্ম ভগবানের জন্ম কি নয়, কেন আত্মমায়া মানে নিজের সংকল্পের দ্বারা। আর একটি মায়া শব্দের অর্থ হচ্ছে কৃপা, আত্মমায়া। এই জড় জগতে যে বদ্ধ জীব, এই ভজনশীল জীবের প্রতি কৃপা প্রদর্শন করবার জন্য ভগবান স্ব ইচ্ছায় তিনি এখানে অবতীর্ণ হন। সেজন্য বলা আছে জন্ম কর্ম চমে দিব্যম, দিব্য শব্দের মানে কি না, ত্রিগুণাতীত, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আমরা যে জন্ম হই এই গুণের প্রভাবে আমরা জন্ম হই, এই গুণের প্রভাবে আমাদের যে স্বভাব হয় আর স্বভাবের অনুসারে আমরা বিভিন্ন কর্ম করি, আর পূর্বপূর্ব কর্ম অনুসারে সেই অনুরূপ দেহ আমরা লাভ করে থাকি। কিন্তু ভগবানের জন্মকর্ম দিব্য মানে তার কার্যকলাপ, ভগবানের স্বভাব এই রজগুণ, তমগুণ, সত্যগুণ দ্বারা আচ্ছাদিত বা প্রভাবিত নয়। তো এইটি হচ্ছে ভগবানের আবির্ভাবের দিব্য ভাব। সেই জন্য বলা আছে সেই ভগবান সে অব্যক্ত, বলা আছে ভগবান অব্যক্ত। যেমন পুরাণে বা শ্রুতিশাস্ত্রে আমরা দেখি ভগবান অব্যক্ত, তো লোকের দেখো ভগবান তো অব্যক্ত, ভগবানটাকে দেখতে পারে না। তো কৃষ্ণকে দেখতে পারে, রামকে দেখতে পারে, তো তারা কি করে ভগবান? তো সে কথা বলা আছে, হ্যাঁ, নিত্য অব্যক্ত, ভগবান নিত্য অব্যক্ত, নিত্য অব্যক্ত অপি ভগবান ইচ্ছতে নিজ শক্তিত অমৃতে পরমাত্মনম কহ পশ্যতামিতম প্রভু। সে ভগবান আছেন অব্যক্ত, কিন্তু সে দর্শন দিচ্ছে, কিভাবে দর্শন দিচ্ছে না, নিজ শক্তিত, তার নিজের স্বরূপ শক্তির মাধ্যমে সে নিজেকে আত্মপ্রকাশ করাচ্ছে। অব্যক্ত ভগবান হলেও ভগবানের মধ্যে একটা বিশেষ শক্তি আছে, ভগবান অন্য কোনো শক্তির দ্বারা প্রকাশিত হয় না। যেরকম সূর্য, সূর্যকে আমরা দেখতে পারি, আমরা আমাদের চেষ্টায় সূর্যকে দেখি না, সূর্য স্ব ইচ্ছায় সে প্রকাশিত হয়, সূর্যকে কোন আলোক দিয়ে আলোকিত করা হয় না, তার মধ্যে আলোক রয়েছে, সে আলোক দিয়ে নিজেকে প্রকাশিত করে। যদিও সূর্যেরও নিজের আলোক নাই, কারণ সূর্য তো আলোক পায় ব্রহ্মজ্যোতি থেকে, এটা দৃষ্টান্ত দিচ্ছি। ঠিক সেরকম ভগবান যে প্রকাশ করেন, অন্য কোন শক্তি ভগবানকে জগতে প্রকাশ করায় না, তার মধ্যে একটা স্বপ্রকাশিতা শক্তি আছে, যে স্বপ্রকাশিতা শক্তি লোকলোচনে গোচরীভূত করে থাকে। ভগবানের এই জগতে আবির্ভাব জন্ম মানে কি? জন্ম মানে তার লীলা অনাদিকাল থেকে চলছে। ভগবানের দুই প্রকারের লীলা আছে, একটা প্রকট লীলা, একটা অপ্রকট লীলা। অপ্রকট লীলা মানে কি? না, গোলক বৃন্দাবনে অনাদিকাল থেকে ভগবান লীলা চলছে, আর সেই লীলা তার স্বপ্রকাশিতা শক্তির দ্বারা যখন এই জড় জগতে সাধারণ মানুষের গোচরীভূত হয় তাকে বলে জন্ম। ভগবান কৃষ্ণ সবসময় নিজেকে ঢেকে রাখে থাকেন, বলা আছে না, নাহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম। আমি সবার কাছে প্রকাশিত হই না, সবাই আমাকে দেখতে পারে না। হ্যাঁ, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্রিয় গোচর। ভগবান আছেন অপ্রাকৃত, তো অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না। সেজন্য বলা আছে নাহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম। আমি আছি, কিন্তু আমি যোগময়া রূপকা যবনিকা দ্বারা নিজেকে আবৃত করে রেখেছি। মূঢ়া মাং নাভি জানাতি, যারা মূর্খ তারা আমাকে বুঝতে পারে না। যখন আমি এই মনুষ্য জন্ম লাভ করে আসি, মনুষ্য শরীরে আসি, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূর্খ, অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানত মমভূত মহেশ্বরম। অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম, আমার এই মনুষ্য শরীরে আমি যখন আসি, তখন যে মূর্খ ব্যক্তি আমাকে বুঝতে পারে না, আমার পরম ভাবম অজানত, আমার পরম ভাব দিব্য ভাবকে সে জানতে পারে না। তো এই যে মায়া জবনিকার দ্বারা ভগবান নিজেকে আবৃত করে রেখেছেন, নহং প্রকাশ সর্বস্ব যোগময়া সমাবৃতম, তো ভগবানের আবির্ভাব মানে কি? সম্ভব আমি আত্মমায়া, যে পর্দা বা জবনিকা দ্বারা আবৃত করে রাখিছিলাম, আমার স্বপ্রকাশিত শক্তি দ্বারা আমি নিজেকে অনাবৃত করি। সেজন্য ভাগবতে কি বলা আছে, সে অনাবৃতটি কিভাবে হয়? না, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং। বাবা বসুদেব বা তার শুদ্ধ ভক্ত বসুদেবের হৃদয়ে ভগবান প্রকাশিত হলেন। তো কেন ভগবান সেখানে প্রকাশিত হলেন? আরেকটা ভালো কথা এখানে বলা আছে যে ভগবান সমস্ত ঐশ্বর্য সহ বসুদেবের চিত্তে আবির্ভূত হলেন বা প্রবেশ করলেন। হ্যাঁ, আবিবেশ। তো কেউ প্রশ্ন করবে, আরে ভগবানের চিত্তে, জীবের চিত্তে ভগবানকে প্রবেশ করতে হয় কেন? ভগবান তো আছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, প্রবেশ করতে হয় কেন? এখানে বলছেন না প্রবেশ মানে কি, তিনি আছেনই, সেখানে ভগবান আছেনই, হ্যাঁ, তাকে প্রবেশ করতে হয় না, ভক্তের হৃদয়ে তিনি সেখানে অবস্থানই করছেন। তখন কি আছে না, মায়া জবনিকাকে তিনি নিজেকে অনাবৃত করছেন। তো সেই কথা ভাগবতে বর্ণনা করা আছে যে ভগবান কিভাবে অনাবৃত হতে পারেন। ভগবান ঢাকা দিয়ে আছেন, তো সে ঢাকনাটা কি করে খোলা যাবে? তো সত্যং বিশুদ্ধং, বিশুদ্ধ চেতনা, সত্যং বিশুদ্ধম বসুদেব শব্দিতম। তাকে বসুদেব বলে কেন বলা হয়েছে? ভগবানের বাবাকে বসুদেব বলে কেন বলা হয়েছে? না, বসুদেব শব্দের অর্থ হচ্ছে কি, বসুদেব আর দেব কি, এই দুটো শব্দে আমরা কি দেখছি, বসুদেব, দেব মানে পরম দেবতা, পরম পুরুষ, ভগবান যেখানে বাস করেন তাকে বলা হয়েছে বসুদেব, আর মার নাম কি দেবকী। এই দেব শব্দটা দুই জায়গায় আছে, বসুদেবের মধ্যে আছে আর দেবকীর মধ্যে রয়েছে। আর বসুদেব শব্দের ব্যাখ্যা করে বলা আছে, বসুদেব শব্দের মানেই হচ্ছে সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতং। বসুদেব শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ সত্য, মানে বিশুদ্ধ চেতনা। হ্যাঁ, যেখানে কি হয়, যত ইয়তে যেন প্রকাশ করে, যত ইয়তে যত্র পুমান অপাবৃত, খুব সুন্দর কথা, কত সুস্পষ্ট, যত ইয়তে যত্র পুমান অপাবৃত, যত ইয়তে মানে যেখানে প্রকাশ করে, কি প্রকাশ করে না, পুমান পরম পুরুষ, অপাবৃত মানে অনাবৃত, পরম পুরুষ যে আবৃত হয়ে রয়েছেন যোগমায়ার দ্বারা, অপাবৃত মানে অনাবৃত হয়, কে তাকে অনাবৃত করে? না সত্যং বিশুদ্ধম, শুদ্ধ চেতনা। আমাদের চিত্তে ভগবান রয়েছেন কিন্তু আবৃত হয়ে রয়েছেন। কি দ্বারা আবৃত হয়ে রয়েছেন? অশুদ্ধ চেতনা দ্বারা। সত্য রজতম ত্রিগুণ আমাদের হৃদয়ে রয়েছে, তো ভগবান আবির্ভূত হয় না। আর যখন আমাদের চেতনাও, আমাদের চেতনা যখন সেই সত্যম বিশুদ্ধম হবে, বসুদেবের হৃদয় থেকে যেন ভগবান আবির্ভূত হয়েছিলেন, যে কোনো জীবের হৃদয় থেকে ভগবান আবির্ভূত হবে, যে কোনো জীবের হৃদয় থেকে আবির্ভূত হবে। প্রতিটি জীবের হৃদয়ে ভগবান রয়েছেন, ভক্তের হৃদয়ে ভগবান রয়েছেন, অভক্তের হৃদয়েও ভগবান রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন, ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে রয়েছেন। আবার বলা আছে কি না, আমি আমার ভক্তের হৃদয়ে বাস করি, সাধব হৃদয়মহম সাধুনাং হৃদয় তুহং, সাধুরা আমার হৃদয়ে বাস করে আর আমি সাধুদের হৃদয়ে বাস করি। তাহলে কি পার্থক্য রয়েছে? ভগবান সবার হৃদয়ে রয়েছেন আর ভগবান সাধুদের হৃদয়ে রয়েছেন। এই পার্থক্য, এই আবৃত আর অনাবৃত। সবার হৃদয়ে ভগবান রজগুণ তমগুণ সত্যগুণ তার আবৃত হয়ে কি রয়েছেন, কিন্তু ভক্ত হৃদয়ে তিনি অনাবৃতম। সেটা বাংলা একটা ভজন আছে না, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। তো আমাদের আচার্যের বর্ণনা করে বলছেন, হ্যাঁ ভগবান প্রতিটি জীবের হৃদয়ে রয়েছেন, কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে থেকে কি করছেন না, খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন। তিনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন, কি করছেন সেখানে? অনুমন্তা উপদ্রষ্টা। তিনি জীবকে কি করছে কি নাই, হ্যাঁ তাকে উপদ্রেশ দেখছেন, তাকে গাইড করছেন, খুব কাজে ব্যস্তের মধ্যে রয়েছেন। আর ভগবানের হৃদয়ে, ভক্তের হৃদয়ে যখন ভগবান আসেন তখন কিরকম রয়েছেন না, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম, আমি সেখানে আরামে বিশ্রাম করে থাকি। প্রতিটি জীবের হৃদয়ে ভগবান রয়েছেন আর ভক্তের হৃদয়ে ভগবান রয়েছেন, এর মধ্যে একটি বিরাট পার্থক্য রয়েছে। তো এইভাবে ভগবানের আত্মপ্রকাশ, সম্ভবামি আত্মমায়া, ভগবান কি করেন, যোগমায়ার আবরণকে দূরীভূত করে তিনি জীবকে, জীবের সম্মুখে নিজেকে আত্মপ্রকাশ করেন। এই কার্যকলাপটি কার দ্বারা সমাহিত হয়? এটি চিৎ শক্তির দ্বারা। চিৎ শক্তির একটি বৃত্তি যার কাজ হচ্ছে ভগবানের স্বরূপকে এই জগতে প্রকাশ করবে। তেমন ভগবানের প্রকাশের পিছনে বিরাট ফিলোসফি দর্শন রয়েছে, সাধারণ মানুষ না বোঝার ফলে এই অবজানন্তিক মাং মুড়া মানুষিম তনুমাশ্রিতম, এটা সাধারণ মানুষ বলে তারা মনে করে। ভাগবত বলা আছে ভগবান কেনাখানে আবির্ভূত হন না, তার যোগমায়ার শক্তি মানুষকে দেখাবার জন্য। যত মর্ত্য লীলৌপাকম সু যোগমায়া বলম দর্শয়িতা গৃহীতং, শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দর্শন করাবার জন্য এই মর্ত্যলীলার উপযোগী রূপটি তিনি প্রকটিত করেন। ভগবান কখন বরাহ রূপে আসেন, কখন মীন রূপে আসেন, কখন নরসিংহ রূপে আসেন, রাম রূপে আসেন। আমি আগে বলেছি পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবানের বিভিন্ন অবতার রয়েছে, এমন একটা মশা রূপে একটা অবতার ছিল ভগবানের, হাতি রূপে ভগবান অবতার আছে, বাঘ রূপে ভগবানের অবতার আছে, ঘোড়া রূপে ভগবানের অবতার আছে। এখন যে অনন্ত রূপ হতে পারে, যে কোন রূপে ভগবান আসতে পারেন, ভগবান যেই সময় যেই রূপের দ্বারা যেই কাজ সমাধান হবে সেই রূপ নিয়ে আসবে। বরাহ রূপে এসেছেন, কেন বরাহ রূপে এসেছেন মানে সেই সময় সে গর্ভসাগরে জলের মধ্যে ঢুকে এই অসুরের সঙ্গে যুদ্ধ করতে হবে, তখন তিনি মশা রূপে আসবে, তার জলের ভিতরে গিয়ে অসুর সঙ্গে যুদ্ধ করা একটা অবাস্তব মনে হবে, সে তিনি বরাহ রূপে এসেছেন। প্রলয় জলে সমস্ত কি হবে, প্রলয় জলে সব ধ্বংস পেয়ে যাবে, তো সমস্ত ভালো ভালো জিনিসকে সুরক্ষা করতে হবে, তখন তিনি তার উপযোগী মৎস্য রূপ ধারণ করেছেন। যখন তখন যে যে রূপের দরকার সেই সেই রূপ তিনি ধারণ করে এখানে এসে থাকেন। তো এখানে বলা আছে ভগবান যখন আবির্ভূত হন, যোগমায়া শক্তি তৈরি করে না তার রূপকে, তার রূপকে প্রকাশিত করে। আর ভগবানের যত লীলা রয়েছে, কৃষ্ণের যত লীলা তার মধ্যে নরলীলা, এই নরলীলা সব থেকে শ্রেষ্ঠ। এই রূপরতন ভক্তগণের গুঢ়ধন প্রকট কৈল নিত্য লীলা হইতে, এটাই বুঝতে হবে এই রূপরতন ভগবানের এই রূপকে, যে রূপ আছে ভক্তগণের গুঢ়ধন, ভক্তদের এটা হচ্ছে অতি অমূল্য সম্পদ, গুঢ় লুকায়তকে ভক্তের হৃদয়ে তিনি লুকায়িত ভাবে রয়েছেন। তো এই রূপরতন ভক্তগণের গুড়দন প্রকট কইল নিত্য লীলা হইতে, তার নিত্য গোলক বৃন্দাবন্ধ প্রকট করছে কিভাবে না, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি তার শক্তি লোকে দেখাইতে, এই জনসমাজে তার যোগমায়ার শক্তিকে প্রদর্শন করাবার জন্য। যোগমায়া হচ্ছে চিৎ শক্তি বা স্বরূপ শক্তি, যে স্বরূপ শক্তির দ্বারা তিনি আত্মপ্রকাশ করেন। এই স্বরূপ শক্তি কি, কিভাবে স্বরূপ শক্তি তিনি আত্মপ্রকাশ করেন, যেন ভগবানের বাবা মার কথা আমি আলোচনা করব, তখন পুঙ্খানুপুঙ্খভাবে আমি বর্ণনা করব। তো আমরা এভাবে আরো বিভিন্ন প্রকারের আচার্যরা বিভিন্ন প্রকারের বুঝাতে চেষ্টা করছেন যে কিভাবে আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণ রাম এরা সাধারণ মানুষ নন, এরা অসাধারণ অতিমানব নন, এরা দেবতা নন, এরা যেন পরমব্রহ্ম স্বয়ং পরম পুরুষ ভগবান। আর গীতা কৃষ্ণ বলছেন তুমি যদি এইটুকুই জানতে পারো যে আমি হচ্ছে পরমব্রহ্ম, আমার জন্মকর্ম দিব্য, তাহলে কি হবে, হ্যাঁ জন্মকর্ম চমে দিব্যম এবং যোবিত তত্ত্বত হ্যাঁ ত্যক্তা দেহম পুনর্জন্মম নয়তি, আর পুনর্জন্ম থাকবে না। আর এটা হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি। এটা যদি আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি হৃদয়ে, তাহলে আর কৃষ্ণ সম্বন্ধে কোনো আমাদের সংশয় থাকবে না। সেজন্য বলা আছে হ্যাঁ ভিদ্যন্ত হৃদয়গন্তি ছিদ্যন্তে সর্বসংশয় ক্ষীয়ন্তে চাষ কর্মাণী, সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবে, সংশয় মুক্ত হবে, শুধু ভিত্তিটাকে ঠিক করতে হবে যে কৃষ্ণের অলৌকিক আবির্ভাব, যে কৃষ্ণ সাধারণ মানুষ নন। তো যখন ভগবান এই ধরাধামে আবির্ভূত হন, তার দুই প্রকারের আবির্ভাব রয়েছে, আমি আগে অনেকবার বলেছি, সদ্বারক আবির্ভাব আর একটা হচ্ছে অদ্বারক আবির্ভাব। অদ্বারক আবির্ভাব মানে যখন ভগবান এখানে আবির্ভূত হন, কোনো পিতামাতাকে আশ্রয় না করে। আসলে ভগবান আবির্ভূত হবে কি, ভগবান তো সর্বত্র বিদ্যমান, এইরকম মনে হয় যে তাকে হেঁটে হেঁটে আসতে হবে এখানে, ভগবান এইরকম আবির্ভাব সর্বত্র বিদ্যমান, প্রতিটি জীবের হৃদয়ে প্রতি অনুপ্রমে তিনি বিদ্যমান। ঠিক যেরকম কাঠের মধ্যে আগুন বিদ্যমান, কিন্তু আমরা কাঠের মধ্যে আগুনকে দেখতে পারি না, হ্যাঁ কিন্তু কাঠের মধ্যে আগুন রয়েছে, ঠিক সেই রকম কাঠের প্রতিটি অনুপরমাণুর মধ্যে আগুন রয়েছে, ঠিক সেই রকম পরমাত্মারূপে ভগবান প্রতি অনুপরমাণুর মধ্যে রয়েছেন। তো তার আবির্ভাবকে দুই প্রকার বলা হচ্ছে, সে হঠাৎ যে কোনো জায়গা থেকে আবির্ভূত হতে পারেন, তাকে বলা হচ্ছে কি না অদ্বারক আবির্ভাব। যেন ভগবান কোনো বাবা মার আশ্রয় না নিয়ে এই জগতে আত্মপ্রকাশ করেন, তাকে বলা হয় অদ্বারক আবির্ভাব। যেরকম মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন, কোনো বাবা মা নেই, সত্যব্রতের রাজা না ঋষি যাই হোক, তার সে হাতের জল থেকেই ছোট্ট একটা মীনরূপ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন। বরাহ অবতার সেরকম ব্রহ্মা চিন্তা করছে, খুব চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে এই অসুরদেরকে নিধন করা হবে, চিন্তা করছেন যে ভগবান ছাড়া আর কেউ তো পারে না, ও চিন্তা করতেই তার নাক থেকে বেরিয়ে এসছেন বরাহাদেব, এটা ছোট্ট মাছি রকম সাইজ, আর বিরাট রূপ বড় হয়ে হয়ে হাতির মতন সাইজ, বিরাট সাইজ, পাহাড়ের মতন সাইজ ধারণ করেছেন। হ্যাঁ তো বাবা মা নেই, তারপরে কে এসছে বাবা মা নেই, কশ্যপ, হ্যাঁ কশ্যপ রূপে এসছে, তার কোনো বাবা মা নেই, তারপরে নরসিংহ রূপে এসেছেন, তার কোনো বাবা মা নেই, স্তম্ভ থেকে তিনি আবির্ভূত হয়েছেন। তো এগুলো হচ্ছে অদ্বারক আবির্ভাব, যেখানে ভগবান কোনো বাবা মার আশ্রয় না নিয়ে তিনি আবির্ভূত হয়ে থাকেন। আর একটা হচ্ছে সদ্বারক আবির্ভাব, যেন ভগবান পিতামাতাকে আশ্রয় করে তিনি আবির্ভূত হয়ে থাকেন। যেরকম বামনদেব তিনি অদিতি আর কশ্যপের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, রামচন্দ্র দশরথ আর কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ পিতামাতাকে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন। এই যে পিতামাতা আশ্রয় করে রয়েছেন, সাধারণ পিতামাতা নয়, আমি এটা পরে বর্ণনা করব। তাহলে একবার গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলছিলেন যে ভগবান এইরকম পিতামাতা ব্যতিরেকে আবির্ভূত হচ্ছিলেন, আর নরসিংহ অবতারে যখন প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদকে সুরক্ষা করবার জন্য নরসিংহ ভগবান আবির্ভূত হয়েছেন, তখন হিরণ্যকশিপুকে বধ করেছেন। হিরণ্যকশিপুকে বধ করার পর তো ভগবান তো খুব উগ্র রূপ ধারণ করেছেন, আর কোনো দেবাদেবীরা তার কাছে যেতে সাহস করছে না, সবাই গিয়ে বলছে, ইন্দ্র আপনি তো দেবরাজ ইন্দ্র, আপনি যান কাছে গিয়ে একটু ভগবানকে সন্তুষ্ট করুন। যে না না, আমার শুধু চোখ পড়ে যাবে, আমি তার কাছে যাবো না, সে ভয় পাচ্ছে যাওয়ার জন্য। তারপরে বলছে, ব্রহ্মাজি আপনি দয়া করে ভগবানকে শান্ত করুন। ব্রহ্মা বলছে, না না, ও অত উজ্জ্বল জ্যোতির্ময়, আমি গেলে আমার দাড়ি পড়ে যাবে, আমি ওর কাছে যাবো না। ব্রহ্মা যাচ্ছে না, যাকে বল সবাই ভয় পাচ্ছে। মা লক্ষ্মী দেবীকে বলা হয়েছে যে আপনি যান, আবার প্রভুকে সন্তুষ্ট করুন। লক্ষ্মী বলছে, না না, আমি তো প্রভুর এইরকম উগ্র রূপ কোনোদিন দেখি না, সেও তো ভয়তে যেতে চাইছে না, কেউ যেতে চাইছে না। আর প্রভুর তো মানে একটা সমস্যার সমাধান হলো, হিরণ্যকশিপু মরে গেল ভালো, কিন্তু স্বয়ং ভগবান যত ক্রোধান্বিত আছেন, এর ক্রোধকে প্রশমিত করবে কি করে, কোনো উপায় না পেয়ে তখন ব্রহ্মারা বলছে প্রহ্লাদ মহারাজকে, ও মাঝে আবার গণেশ ঢুকে গেছে। গণেশ হচ্ছেন নরসিংহের বড় ভক্ত, সেই জন্য গণেশ বিঘ্ন বিনাশক বলে না, ঘরে ঘরে গণেশের পূজা করে। কেন গণেশের পূজা করে, সে গণেশ তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তুমি বিঘ্ন বিনাশ করবো, সে নরসিংহের স্পেশাল শক্তি পেয়েছে। তো এটা কোনো পুরাণে পড়েছে লেখা আছে। গণেশ মাঝে বলছে যে না, আমি তো প্রভুর বড় ভক্ত, আমি গিয়ে প্রভুকে সন্তুষ্ট করব। তখন গণেশ নাকি একটা ছোট ইন্দুরের উপরে বসে, তার বাহান ইন্দুরের উপরে এসে নরসিংহের সামনে এসেছে। আর নরসিংহদেব এইরকম রাগ ক্রোধ হয়েছে, তার নাক থেকে গরম নিঃশ্বাসে বেরোচ্ছে, সে হাওয়া বেরোচ্ছে, বাতাসের মতন হাওয়া বেরোচ্ছে। আর সমস্ত দেবতার ভীতত্রস্ত হয়ে অপেক্ষা করেছে। আর গণেশ তখন ইন্দুরের উপরে যখন এসেছে, তো বিরাট বড় পেট তো, আর ভগবান নাক থেকে নিঃশ্বাস বেরোচ্ছে, তো হাওয়া বেরোচ্ছে, তো গণেশ এখন ইন্দুর পিঠ থেকে পড়ে গেছে। পরে দেখে তুমি ভগবান তখন হাসছে, ভগবান হাসছেন, দেবতারা বলছো ঠান্ডা, মানে ভগবান ক্রোধ হয়ে প্রশমিত হয়েছে। আসলে ভগবান ক্রোধ প্রশমিত হয় না, তখন শেষে কোনো উপায় না পেয়ে তো প্রহ্লাদ দেখে ব্রহ্মা বলছে, প্রহ্লাদ তোমার জন্য এইসব কাণ্ড, তোমার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন, তুমি গিয়েই তাকে গিয়ে শান্ত করবে। আরে সবাই ভয় পাবে, সিংহকে দেখলে সবাই ভয় পাবে, আর সিংহের বাচ্চা কি সিংহকে ভয় পাবে নাকি, তো প্রহ্লাদের কোনো ভয় নেই। সে সঙ্গে সঙ্গে মালা নিয়ে ভগবান নরসিংহদেব কাছে এগিয়ে গেছে, কিন্তু ভগবান খুব স্নেহ করে সে প্রহ্লাদকে নিয়ে কি করলে, তার কোলে ধরেছেন, তাকে আলিঙ্গন করছেন, তার চুম্বন দিচ্ছেন, তার এই মাথা ঘ্রাণ করছেন, আর খুব আনন্দ পাচ্ছে। তো ভগবান যখন এইরকম প্রহ্লাদকে কোলে নিয়ে আনন্দ পাচ্ছেন, কিন্তু ভগবানের মধ্যে একটি বাসনা জেগেছে। কি বাসনা, যে প্রহ্লাদ আমার কোলে বসে বসে আছে, আমাকে তো খুব আনন্দ লাগছে তাকে কোলে বসিয়ে। যে কোনো বাচ্চাকে কোলে বসালে একটু আনন্দ লাগে, আদর করলে ভালো লাগে, তো যে আদর করছে তাকে তো ভালো লাগে, কিন্তু যে আদরটা পাচ্ছে তাকে তো নিশ্চয়ই ভালো লাগে। যে বাচ্চার জন্য কোলে বসে বাবা মার কাছে আদর পায়, তারা নিশ্চয়ই আনন্দ পায়। কিন্তু ভগবান নরসিংহদেবের চিন্তা হয়ে গেছে, কারণ আমার তো বাবা মা নেই, আমি তো কোনোদিন কোলে বসলাম না, আমি তো কোনোদিন আদর পেলাম না, কিন্তু প্রহ্লাদ আমার কোলে বসে আমি তাকে আদর করে যে আনন্দ সেটা তো পেলাম, কিন্তু আমার কোলে বসে প্রহ্লাদ যে কি আনন্দ পাচ্ছে আমি তো পেলাম না, তাই আমাকে বাবা মাকে নিয়ে আসতে হবে, বাবা মাকে সঙ্গে করে আসতে হবে। তো এই বাসনা হলো, তাই পরবর্তী অবতার থেকে তিনি বাবা মাকে আসলে বামন রূপে, পরশুরাম রূপে, বিভিন্ন রূপে আসেন। তখন কেউ প্রশ্ন করবে, এটা কি করে ভগবানের বাবা মা কি তখনই হলো নাকি, ভগবান তো অনাদিশ অনাদিকাল থেকে আছে, কিন্তু এটা কি হয় না, যোগমায়া তখন ভগবানকে ভুলিয়ে দিয়ে এইসব বাসনা জাগাবার জন্য, তার লীলাকে সমৃদ্ধ করবার জন্য। কোন কোন লীলায় ভগবানের বাবা মা রয়েছেন, সেই সময় যোগমা তাকে বিস্মৃত করে দিয়ে ভগবান ভুলে যান, তো ভগবানের এই বাসনা আছে। তো এইভাবে ভগবানের দুই প্রকারের আবির্ভাব আমরা দেখতে পারছি। তো এই ভগবান কৃষ্ণের যে আবির্ভাব হয়েছে, এটি হচ্ছে সদ্বারক আবির্ভাব। তো ভগবান যখন এখানে আবির্ভূত হন, এই আবির্ভাবটি কীরকম হয়, তার আবির্ভাব কীরকম, এই ব্রহ্মাণ্ডে যখন আবির্ভূত হন, তিনি সাধারণভাবে আবির্ভূত হন না। আর তিনি কীভাবে আবির্ভূত হন, না তার স্বরূপ শক্তিকে আশ্রয় করে তিনি আবির্ভূত হচ্ছেন। সে সম্পর্কে ভগবান কীভাবে আবির্ভূত হন, তার বাবা মা কি, এসব বর্ণনা করা হয়েছে। তো আজকে যেহেতু বেশি সময় নাই, আমি নতুন একটা আলোচনার মধ্যে প্রবেশ করবো না, কিন্তু আর 10 মিনিট সেখানে আমি বলব যে ভগবানের আবির্ভাবের কারণটি কি। আমরা এপর্যন্ত আলোচনা করলাম যে ভগবানের আবির্ভাবটা মানে কি বুঝায়, সেখানে বলব ভগবানের আবির্ভাবের কারণ কি, কি কারণে তিনি আবির্ভূত হন। তো শাস্ত্রে ভগবানের বিভিন্ন কারণ দেওয়া হয়েছে। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন परित्रणय साधुनांग विनाशाच दुष्कृतांग धर्म संस्थापनार्थाय संभवामी जुगे जुगे आमी जुगे जुगे आविर्भूत हई क्या ना साधुदर के परित्राण करब असुरदर के विनाश करब आर धर्म संस्थापन करब एजन आमी जुगे जुगे अवतीर्ण हई किंतु आमादेर आचार्य जरा बोलछेन जे भगवानेर अवतीर्ण एटी आसल कारण नय भगवान बोलछेन परित्राणय साधुनांग साधुदर के परित्राण करवार जन्य तो साधुदर का परित्राण करबे कि साधु मान से तो परित्राण पे गेछे ताके बाद परित्राण करते हैं भगवान आस्ते हबे केन विनाशाय च दुष्कृतांग दुष्कृतकारी दर के विनाश करवार जन्य आमी आसी तो तार दुष्कृतकारी दर विनाश करते स्वयं भगवान का आस्ते हबे ना कि तार माया शक्ति द्वारा एक साधारण जर्म एक बैक्टेरिया दिए तो लोक के मेरे फेलते पारे तै ना एक कैंसर आछे एड्स एसे गेछे डिसेंट्री एसे गेल हाँ एगुलो तो बैक्टेरिया दिए भगवान सबके निपात कर देते पारे এই সাধারণ কাজের জন্য ভগবান কাবার জগতে আসতে হবে নাকি হ্যাঁ বিনাশে তো দুষ্কৃতাং এটা আসল কারণ হতে পারে না ধর্ম সংস্থাপনার্থায় আমি ধর্মকে স্থাপন করতে আসি তো আমাদের আচার্য বলছেন ধর্মকে স্থাপন করতে তো আচার্যরা রয়েছেন তার শুদ্ধ ভক্তরা রয়েছেন ভগবানকে কেন আসতে হবে হ্যাঁ এই ধর্ম স্থাপন করবার জন্য তিনি বলছেন যে না এই আসল কারণ এটা একটা আনুষঙ্গিক কারণ ভগবান আসার আসল কারণ রয়েছে তো আমরা মনে করতে পারি যে যখন এই বিশ্ব অত্যন্ত অসুরদের আক্রান্তে হ্যাঁ তাদের প্রভাবে বসুন্ধরা মাতা আক্রান্ত হয়েছে তো তখন সে ব্রহ্মার কাছে গিয়েছে ব্রহ্মা দেবতাদেরকে নিয়ে ক্ষীরসাগরে গিয়েছে ভগবান তার প্রার্থনা শুনে তিনি এখানে এসেছেন কিন্তু আসলে সেটা নয় ব্রহ্মার প্রার্থনা শুনে যে ভগবান এখানে এসেছেন তা নয় ব্রহ্মা স্বয়ং নিজে বলছেন যদি আমি এরকম বলি যে আমার প্রার্থনা শুনে ভগবান এখানে এসেছেন তাহলে এটা আমার কি হবে না একটা বিরাট আমার অহংকার হবে আসলে আমার প্রার্থনা শুনে তিনি এখানে আসেননি তিনি এখানে কেন এসেছেন আর তিনি স্ব ইচ্ছায় তিনি এখানে এসেছেন তাই ব্রহ্মা স্বয়ং বলছেন ন অস্য জন্ম না হেতু ভগবানের জন্মের কোনো কারণ নেই ভগবানের জন্মের আবির্ভাবের কোনো কারণ নেই না নহি অস্য জন্মন হেতু কর্মন বা মহিপতে হে রাজন ভগবানের এই ধরাধামে অবতীর্ণের কোনো কারণ নেই তিনি কেন আসছেন না স্ব ইচ্ছায় আত্মমায়া বিনেশস্য পরস্য দ্রষ্টুরাত্মন সেই পরম পুরুষ পরম নিয়ন্ত্রণকারী পরম পুরুষ ভগবান তিনি সমস্ত জগতের ঊর্ধ্বে পরমাত্মরূপে সমস্ত জীবের কর্মের দ্রষ্টা সেই তার আত্মমায়া আত্মমায়া মানে কি না বদ্ধ জীবের প্রতি করুণা পরম করুণার দরুন সো ইচ্ছারে তিনি আবির্ভূত আছেন তো ভগবানের আবির্ভাবের কোনো কারণ নেই কারণ না থাকলেও বিভিন্ন কারণ আমরা শাস্ত্রে দেখতে পারছি তো ভগবানের এই অসুরদেরকে নিধন করা ধর্ম প্রচার করার আসল কারণ নেই তো সাধুদেরকে পরিত্রাণ করবে সাধুদেরকে কোথা থেকে পরিত্রাণ করবে না আমার ভক্তরা আমার বিরহে তারা খুব কষ্ট পাচ্ছে আমার ভক্তরা ত্রিতাপ ক্লেশের দ্বারা কষ্ট পাচ্ছে এটা নিয়ে ভগবানের চিন্তা নাই ভগবানের কিসের চিন্তা যে আমার ভক্তরা আমার বিরহ রূপ কষ্ট পাচ্ছে আমরা তো বলি এই জগতের লোক ত্রিতাপ ক্লেশ পাচ্ছে ভগবান কৃষ্ণ বলছেন জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষানুদর্শনম এই জগতে এই চার প্রকারের দুঃখ রয়েছে জগতে আসল দুঃখ কি জানে জানেন জীবের আসল দুঃখ কি জন্ম মৃত্যু জরাব্যাধি জীবের দুঃখ নয় জীবের আসল দুঃখ আছে দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে আসল দুঃখ আছে কৃষ্ণ সেবা রূপক যে সুখ কৃষ্ণ সেবা থেকে যে সুখ পাওয়া যায় সেই সুখ থেকে বঞ্চিত হওয়ার যে দুঃখ সেটা হচ্ছে আসল দুঃখ জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ নয় কার কাছে 1 কোটি টাকা রয়েছে 1 কোটি টাকা যদি হারিয়ে যায় তাহলে সে যে দুঃখ অনুভব করে কেন সেটা জিনিসটাকে হারালো ঠিক সেই রকম জীবের আসল দুঃখটি কি না কৃষ্ণ সেবারূপক সুখ থেকে বঞ্চিত হওয়ার যে দুঃখ সেটা হচ্ছে আসল দুঃখ তো ভগবান যে যুগে যুগে অবতীর্ণ আছেন পরিত্রাণায় সাধনা তো সাধুদেরকে কোথা থেকে পরিত্রাণ করবে না তার বিরহ রূপক তার সেবা সুখ থেকে বঞ্চিত হওয়ার রূপক যে দুঃখ হ্যাঁ, সেই দুঃখ থেকে তাকে পরিত্রাণ করবার জন্য ভগবান অবতীর্ণ হচ্ছেন। তাই ভগবান আসছেন মদ্ভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া, বিষ্ণুপুরাণে বর্ণনা করা আছে। মদ্ভক্ত বিনোদার্থম, আমি এখানে আসি কেন, না আমার ভক্তদেরকে আনন্দ প্রদান করবার জন্য। নতে অভবস্য ঈশ ভবস্য কারণম, এই জগতে অভব, সেই জড় জগতের প্রপঞ্চাতীত ভগবানের এই জগতে আসার ন কোন কারণম নাই, কোনো কারণ নাই। কি কারণ হতে পারে, না বিনা বিনোদম তার কায়মহে, সে তার আনন্দ করতে আসছেন। ভগবান তার সকাম কর্মের ফল এই জড় জগতে, সকাম কর্মের ফলে এই জড় জগতে জন্মগ্রহণ করছে না, এর সুস্পষ্টভাবে ভাগবতে বলা আছে। তিনি সাধারণ জীব নন, তাই এই জড় জগতে আপনার আবির্ভাব জন্ম আপনার হাদিনী শক্তির দ্বারা সংগঠিত হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, তার টিকাতে তিনি বলছেন, ব্রহ্মাদি দেবগণ তাদের প্রার্থনায় তিনি বর্ণনা করে বলছেন, হে ভগবান, আমরা সমস্ত দেবগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে দর্শন করেছিলাম, প্রার্থনা করেছিলাম যে অসুর দ্বারা আমরা উৎপীড়িত হয়েছি, পৃথিবী ভারাক্রান্ত হয়েছে, তো পৃথিবীর ভার লাঘবার জন্যে আপনি পৃথিবীতে অবতীর্ণ হন। কিন্তু আমরা যদি মনে করি আমাদের প্রার্থনা শুনে আপনি অবতীর্ণ হয়েছেন, তবে সেটা হবে আমাদের অভিমানের সূচক। আমাদের প্রার্থনা শুনে যে আপনি এসেছেন তা নয়, আসলে আসলে আপনি স্বচ্ছায় লীলাবিলাস করবার জন্য এসেছেন, বিনোদ করবার জন্য এসেছেন। ঠিক সেইরকম আমরা দেখতে পাই কুন্তী দেবী, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে দ্বারকায় যাবেন, তো সবার কাছে গিয়ে তিনি বিদায় চাইছেন। মাতা কুন্তির কাছে গিয়েছেন, তো কুন্তি তাকে প্রার্থনা করছে, আর তার প্রার্থনায় ভগবানের অবতীর্ণের কারণ তিনি বলছেন যে তথা পরমহংসানাং মুনিনাং অমলাত্মনাং ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্চিমে স্ত্রী, হে কৃষ্ণ, হ্যাঁ তথা পরমহংসানাং মুনিনাং অমলাত্মনাং, পরমার্থদের পথে উন্নত পরমহংসদের, মুনিদের এবং জড় চেতনা থেকে মুক্ত নির্মল আত্মাদের, তাদের অন্তরে ভক্তিযোগ বিধানার্থম, অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকাশ করবার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। কথম পশ্চিমে স্ত্রী, আমি একটি সাধারণ নারী, আমি কিভাবে আপনাকে বুঝতে পারি। তো এখানে বলা হলো কি, না ভগবান লীলা করতে আসছেন, ভগবান ভক্তকে আনন্দ দেওয়ার জন্য এসছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া যশ শ্রুত্বা তৎপর ভবে, অনুগ্রহায় ভক্তানাং, আমি আসছি আমি ভক্তদের প্রতি অনুগ্রহ করে এই মানুষের দেহ আচরণ করে, ভজতে তাদৃশ ক্রীড়া, সাধারণ মানুষ যেরকম লীলা করে আমি সেই লীলা করছি, সেইরকম ভাব নিয়ে এসেছি। কেন না, আমি তো অসাধারণ রূপে আসি, হঠাৎ দেখা গেল ভগবান আকাশ থেকে এখানে এসে গেল, তাহলে মানুষের তো ভয় এসে যাবে ভগবান কাছে যেতে। কিন্তু যখন ভগবান একটি সাধারণ মানুষ রূপে আসে, তখন মানুষ তাকে ভালোবাসতে শিখে, স্নেহ করতে শিখে, তাকে মমতা করতে শিখে, সেজন্য ভগবান ভক্তের প্রতি বিশেষ কৃপা। তো ভগবান তো কিম্ভুত কিভাকার রূপ ধরে একটা অসাধারণ উদ্ধারে আকাশ থেকে নেমে আসতেন, তো সেইরকম নেমে আসলে ভক্ত বা মানুষ তার কাছে এতে ভয় পাত বা ভগবান বলে মনে করত। কিন্তু এখানে সাধারণ মানুষ হয়ে এসছে, তখন মানুষ কি করছে, ভক্তের কিন্তু আমার কাছে আসতে পারছে, আমাকে স্নেহ করছে, আমাকে নিজের বলে গ্রহণ করছে। তো এটি সেই জন্য ভজতে তাদৃশ্য ক্রীড়া, আমি সাধারণ মানুষের মতো কাজ করি। কিন্তু অবজানন্তি মাংমুঢ়া, কিন্তু মানুষ বুঝতে পারে না, কেন না এই লীলার মধ্যে আমার পরম ভাব রয়েছে সেটি তারা বুঝতে পারে না। সেজন্য ব্রহ্মা ভাগবতে তার স্তবে কৃষ্ণের কাছে তিনি বলছেন, প্রপঞ্চ নিষ্প্রপঞ্চ অপি, আপনি নিষ্প্রপঞ্চ প্রপঞ্চাতীত, প্রপঞ্চ মানে জড় জগৎ, আপনি প্রপঞ্চাতীত হও এই প্রপঞ্চে এসেছেন, বিড়ম্বয়সী ভূতলে, আপনি ভূতলে সে লীলাবিলাস করছেন। কেন লীলাবিলাস করছেন, না প্রপন্ন জনতানন্দ সোহং প্রথিতুং প্রভাব, হে প্রভু, প্রপন্ন জনতা আনন্দ, প্রপন্ন মানে শরণাগত, আপনার শরণাগত জীবের আনন্দ পরিবর্ধন করবার জন্য, সচ্চিদানন্দ হওয়ার দরুন প্রপঞ্চাতীত আপনি ভগবান হয়েও এই শরণাগত জনের আনন্দ বর্ধন করবার জন্য প্রপন্ন জনতা আনন্দ, প্রপন্ন শরণাগত জনতার আনন্দ বর্ধন করবার জন্য এই প্রপঞ্চে আপনি অবতীর্ণ হয়েছেন। এইভাবে আমরা দেখতে পারছি যে ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার আনুষঙ্গিক কারণ হচ্ছে অসুর নিধন, ধর্মপ্রচার ইত্যাদি। ভগবান এই জগতে আসল কারণ হচ্ছে মদ্ভক্ত বিনোদার্থম, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তিযোগ বিনোদার্থম, ভক্তকে ভক্তিযোগ দেওয়ার জন্য। এই বলা হচ্ছে প্রপন্ন জনতা আনন্দম, আমার শরণাগত জীবদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরকম বিভিন্ন প্রকার তারপর আরেকটি কারণ দেখানো আছে ভগবান কেন এই জগতে আসছেন। বিষ্ণুপুরাণে বর্ণনা করা হচ্ছে যে ভগবান এই জগতে আসছেন আত্মহৃদিস্থিত কার্য করবার জন্য। সাম্প্রতঞ্চ জগৎস্বামী কার্যম আত্মহৃদিস্থিতম, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতঞ্চ জগৎস্বামী কার্যম আত্মহৃদিস্থিতম কর্তুম মনুষ্যতাম প্রাপ্তম স্বেচ্ছাধৃক অব্যয়ম। আপনি অব্যয় তো স্বেচ্ছা এই মনুষ্য শরীর ধারণ করে এসেছেন। কেন এসেছেন? হে জগৎস্বামী, জগৎস্বামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার আত্মহৃদস্থিত কার্য করবার জন্য, অর্থাৎ তার স্বরূপভূত একটা বাসনার অনুযায়ী কার্য করবার জন্য সম্প্রতি স্বেচ্ছায় তিনি নরলীলা প্রকট করেছেন। তো ভগবান এই যে কৃষ্ণ, তো ভগবানের বিভিন্ন অবতারের আনুষঙ্গিক কারণ বললাম আর মুখ্য কারণ বললাম, তো এখনই আমরা আলোচনা করব। তো ভগবানের তো অনেক অবতার রয়েছে, তো অনেক অবতারের মধ্যে কৃষ্ণরূপটি তো স্বয়ং রূপ, এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো তার অনন্ত অবতার এই জগতে অবতীর্ণ হয় না ভক্তদেরকে আনন্দ প্রদান করুক, ভক্তিযোগ প্রদান করুক, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণের আসার কারণটি কি, এর কি প্রয়োজনীয়তা রয়েছে? যে গোলক অযোধ্যা থেকে রাম এসেছেন, নরসিংহ এসেছেন, বামন এসেছেন, সবাই এসেছেন, ঠিক আছে, কিন্তু এই জগতে ভগবানের যে কোনো অবতার আসার কারণ আর কৃষ্ণের আসার কারণ এক হতে পারে না। যেহেতু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তাহলে স্বয়ং ভগবান আসবার একটা বিশেষ কিছু কারণ অবশ্যই থাকবে। সেই কারণটা কি? যে কারণে যেন স্বয়ং ভগবান কৃষ্ণকে গোলক বৃন্দাবন থেকে আসতে হয়েছে, তো সেই কারণের সূচনা এখানে বিষ্ণুপুরাণে বর্ণনা করা হচ্ছে যে সাম্প্রতঞ্চ জগৎস্বামী কার্য আত্মহৃদিস্থিতম, তার স্বরূপ বাসনা তার ভিতরে একটা কিছু কারণ রয়েছে। ভগবান আবির্ভাব দুটো কারণ, একটা আছে ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় কারণ, একটা নিজ সম্বন্ধীয় কারণ। ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় কারণ হচ্ছে বহিরঙ্গ কারণ, হচ্ছে অন্তরঙ্গ কারণ। এই বহিরঙ্গ কারণটি কি? এই অসুর নিধনিত, এটা বহিরঙ্গ, যেটা জগৎবাসীদের জন্য উদ্দিষ্ট, এটা বহিরঙ্গ কারণ। কিন্তু বহিরঙ্গ কারণ ব্যতিরেকে ভগবানের একটা নিজ আত্মহৃদিস্থিত কারণও রয়েছে। এই সম্পর্কে বলা আছে ভগবান চিন্ময় জগতে লীলা বিলাস করছেন, এই জড় জগতে সৃষ্টি করেছেন কেন? এটা জেলখানা, এখানে জীবদেরকে কষ্ট দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে সংসার কারাগার, ভবসাগর, ভবকূপ, ভব অটবি, সংসার দাবানল। কিন্তু একটি তাৎপর্যময় কথা আছে, তা সত্ত্বেও এই সংসার কারাগারের মধ্যেও ভগবানের দিব্য লীলা সমাহিত হয়, সম্পন্ন হয়ে থাকে। সেজন্য ভগবানের হৃদয়ে কিছু কিছু বাসনা রয়েছে, যেই বাসনা গোলক বৃন্দাবনে পূর্ণ হয় না, যা জন্যে ভগবান এই জড় জগতে এসে সে বাসনার চরিতার্থ করে থাকেন। তো সেই বাসনাটি কি, সেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন। যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, ওই স্বয়ং ভগবানের একটা কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে। তো সেই উদ্দেশ্যটি কি আমাদের অবশ্যই জানতে হবে। প্রতিটি কৃষ্ণ ভক্ত, প্রতিটি চৈতন্য মহাপুর অনুগামীকে এই উদ্দেশ্য জানতে হবে। ভগবান পরিত্রাণায় সাধনাং বিনাশ্চেত দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে, ঠিক আছে। ভগবান ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আসেন, ঠিক আছে। ভগবান ভক্তিযোগ প্রচার করতে আসেন, ঠিক আছে। কিন্তু কৃষ্ণ কেন এসেছে, এই প্রশ্নের উত্তর প্রতিটি চৈতন্য মহাপ্রভুর অনুগামীদেরকে জানতে হবে। তো সেটা আগামীকালকে আমরা সেখানে আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে কেন অবতীর্ণ হয়েছেন। আর সেটি আলোচনা করবার পূর্বে কুন্তী দেবী তার প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের যে বিভিন্ন কারণ দেখাছেন, এই সমস্ত কারণের ঊর্ধ্বে সব থেকে যে আসল কারণ যেটা হচ্ছে কি, না কার্যম আত্মহৃদিষ্ঠিতম, তার আত্মতা নিজের হৃদয়ের যে বাসনা যাকে চরিতার্থ করবার জন্য ভগবান এই ভ্রম বৃন্দাবনে আত্মপ্রকাশ করছেন, সেটি আগামীকালকে আমরা শ্রবণ করব। কালকে বিশেষ করে ভগবানের আবির্ভাবের কারণ তার পিতামাতাদের আনুষঙ্গিক আলোচনা আগামীকালকে আমরা করব। জয় শ্রী প্রভুপাদ কে, জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কে, জয় সমবেত ভক্তবৃন্দ কে, হিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।